7 جنوری 2019 ترجمان کاویرار پلہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ ہمیر عظیم الشان بیان چورامدی مدرسہ بریشال
খেয়াল করবো না ভালো না, হ্যাঁ এই সাইড দিয়ে খোলা রাখছো তো মানুষের মধ্যে বাতাস যায়, এদিক দিয়ে খোলা ঠান্ডা আসে, কাজ করার জন্য চতুর্মুখী জ্ঞান দরকার এবং বসবরা করে কাজ করা শূন্য মশওয়ারা করে কাজ করলে তখন কাজ সুন্দর হয়, একলা একলা নিজের মাথায় যা আসে সেটাই করে তো এর মধ্যে ভুল ত্রুটি অনেক থেকে যায়, তাই না? এত মানুষ মিলে মশওয়ারা করলে স্টেজের এখানে কিভাবে করলে ভালো হয়, তো মশওয়ারা করলে সুন্দর হইতো। এখন এখানে যারা বসছে সবার কষ্ট হচ্ছে, স্টেজে যারা বসছে তাদের শাস্তি হচ্ছে, কি তরিকা এটা? কাজ করো তো মশওয়ারা করো, সব কাজ মশওয়ারার সঙ্গে করাচ্ছে। কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না, এটা গুনাহের কাজ, এগুলো যারা আবেগে উল্লাস করে ঠিক করতেছে না, বড়ই ভুল কাজ করতেছে। হাদিস শরীফে আছে যে ছবি তুললে কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন এবং বলবেন যে তুমি এটা করছো, এর মধ্যে রুহ দেওয়া। এখন বুখারী শরীফের শেষ পৃষ্ঠাতে হাদিস আছে, কথা বুঝুন নেই, কিন্তু এখন লোকেরা এটাকে আনন্দ উল্লাসের বিষয় মনে করে। 1500 বছর পর্যন্ত সব ওলামারা বলছেন এটা গুনার কাজ, 1500 বছর পরে কি নতুন ওহি নাজিল হয়েছে এটা গুনার কাজ নয় এই সম্পর্কে? তো ফের কেন এইরকম মারাত্মক ভুল করা? আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال عليه الصلاة والسلام عليكم بسنتي أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومنوال عمد الشكر کے معاف کریں جنت فردوس عمد الجن منظور کریں جہنم تھکے اللہ پاک عمد کے نجات دان کریں اللہ پاک بندگی والا زندگی عمد الشكر کے نصیب کریں আমার ভাইরা, জিন্দগি ভালো কাজের জন্য, আল্লাহর ইবাদত বন্দিগির জন্য, নেক আমলের জন্য, আল্লাহ পাকের জিকিরের জন্য, দুনিয়ার কাজ মানুষ করবে কিন্তু আল্লাহকে ভুলে না, আল্লাহকে বাদ দেয়া না, খেয়াত করবে, দোকান করবে, ব্যবসা বাণিজ্য করবে, অফিস আদালত করবে, কিন্তু বান্দা যেখানেই থাকবে আল্লাহকে ভুলবে না। খ্যাতের মধ্যে সে আল্লাহর জিকিরে মশগুল, দোকান সে আল্লাহ পাকের জিকিরে মশগুল, অফিস এসে আল্লাহ পাকের জিকিরে মশগুল, যখন যেখানে থাকে বন্দা হাম জাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ কই মাহফিল কো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। দুনিয়াওয়ালারা দুনিয়ার রং রং তামাশা দেখে আর মাওলার দেওয়ানা আল্লাহ পাকের সন্তুষ্টির তালাশে ব্যস্ত থাকে। একজনের ধরছে মদের নেশায়, আর এক ধরনের ধরছে আল্লাহ পাকের মহব্বতের নেশায়। আমার ভাইরা, নেশায় নেশায় কত পার্থক্য! অনেক লোক আছে হুক্কা না খাইলে ভালো লাগে না, বিড়ি সিগারেট না খাইলে ভালো লাগে না, তার অভ্যাস হয়ে গেছে। কারো এরকম অবস্থা যে গাঁজা না খাইলে তার ভালো লাগে না, নেশা হয়ে গেছে। এক এক জনের এক এক নেশা, কিন্তু জান্নাতি মানুষের নেশা হলো আল্লাহর মহব্বতের নেশা, আল্লাহ পাকের বন্দেগীর নেশা। অনেকে গান বাদ দিয়ে ডুবে আছে, তার গানের নেশা। টেলিভিশনের ভিতরে ডুবে আছে, টেলিভিশনের নেশা। এজন্য সে নামাজে যেতে পারল না। আজান তো শুনছে, মুয়াজ্জিনের আজান শুনছে, মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাক নিজে ডাকেন, বান্দারা তোমরা কোথায় আসো আমার কাছে, আমি তোমাদেরকে রহমত দান করব, আমি নূর দান করব, আমি তোমাদেরকে মস্ত বড় নৈকট্য দান করব। আমার ভাই জান্নাত, মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে থাকে, তো যে খাঁটি মোমেন বান্দা নামাজের ভিতরেই সে জান্নাতের মজা পাইয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন সে গানের মধ্যে ডুবা, আরেকজন সে সিনেমা হলে ডুবে আছে, বিভোর হয়ে আছে, আরেকজন আজান হলো তো মসজিদের দিকে দৌড়াইতেছে। কারণ কে, তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, আল্লাহ পাকের মহব্বতের নেশা আছে। আমার ভাইরা থাকবে দুনিয়াতে, কিন্তু বাজার সে গুজরা হো, খরিদার নেই হো, এই দুনিয়াতে থাকবে বান্দা, কিন্তু হারাম জিনিসে তাকে যেন স্পর্শ করতে না পারে। গুনাহ এবং নাফরমানি যদি তাকে স্পর্শ না করে, দুনিয়ায় থাকা বান্দাই জান্নাতের উপযুক্ত বান্দা হয়ে যায়। এই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যেই বান্দার সিনাতে ঈমান থাকবে, জিন্দগি তার নেক আমলওয়ালা হবে, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই বান্দা অনন্তকাল আল্লাহ পাকের মেহমান হয়ে থাকবে। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রহিম। জান্নাতে যখন যাবে, মুরব্বী এদিক তাকান, ওইদিকে তাকান কি? যারা সামনে বসছেন তারা এদিকে মোতাবাজ্জে থাকেন, যিনি কথা বলে তার দিকে মোতাবাজ্জে থাকাতে, এদিক ওদিক দেখেন কি জন্য? সামনে বসে এরকম ডিস্টার্ব করেন কেন? মজলিসের আদব শিখেন নাই? যখন দিনের কথা শুনবেন এদিকে মোতাবাজ্জে শোনা চাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, বুঝ দেন। বুড়া মানুষ এখনো এতটুকু হুশ আসার দরকার ছিল না? হ্যাঁ, জিন্দগি তো আল্লাহর খুশিওয়ালা বানানো চাই, বুঝ আল্লাহর খুশিওয়ালা বানানো চাই। তো বান্দা জান্নাতে যাবে, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু মৃত্যুর আগেই ফেরেশতা পাঠায়া, যখন মানুষ মৃত্যুমুখী হয়, এখনো তার মৃত্যু হয় নাই, এই পরিমাণ ফেরেশতা আসে, অসংখ্য ফেরেশতা। যত দূর এই বান্দার নজর যায়, শেষ সীমা পর্যন্ত ফেরেশতাই ফেরেশতা। এত ফেরেশতার দরকার ছিল না মৃত্যুর সময়, একজন ফেরেশতাই রূহ কবজ করতে পারে, কিন্তু এই বান্দা ঈমানওয়ালার সম্মানার্থে আল্লাহ পাক রূহ কবজের সময় এত ফেরেশতা পাঠান। এবং ফেরেশতারা যখন আসে, তখন ফেরেশতারা এই বান্দাকে বলে যে আসসালামু আলাইকুম, আমার ভাই তোমাকে সালাম। আসসালামু আলাইকুম বলে সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া ওলী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওলী আল্লাহ, হে আল্লাহর বলি তোমাকে সালাম। আল্লাহর নির্দেশে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই ঈমানওয়ালা বান্দাকে, যার রূহ কবজ করতে আসছে, তাকে ফেরেশতারা প্রথম সালাম করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সালাম করার মানে হল তার জন্য রহমতের সংবাদ দেওয়া, যে ভাই তোমার কপাল ভালো, তোমার জন্য শান্তির ফয়সালা। এবং ওই বান্দা ফেরেশতাদের দিকে যখন বুঝতে পারে যে আমার তো এখন মৃত্যু হবে, ভয় পাইতে থাকে যে আমার জানি কি উপায় হবে, মালাকুল মৌতকে, মৌতের ফেরেশতাকে দেখতে থাকে, তখন ফেরেশতারা বলে যে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। শুনতেছেন আমার ভাইয়েরা? তোমার জন্য জান্নাতের সুসংবাদ। ফের এই বান্দার রূহ যখন কবজ করা হয়, আল্লাহ পাকের কাছে ইল্লিয়িনের ভিতরে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক খুশি হয়ে বলেন যে এই বান্দাকে কবরে নিয়ে যাও, তো সেখানে এখন তাকে কিছু কথা জিজ্ঞাসা করা হবে। ওই বান্দার রূহ যখন কবরে নিয়ে আসা হয়, তখন মুনকার নকির দুই ফেরেশতা আসেন, ভয়ঙ্কর সুরতে, ভয়ঙ্কর আকৃতিতে, তাদের দেখলেই ডর লাগার কথা। সেই ফেরেশতারা রাগে ধমকে জিজ্ঞাসা করতে থাকেন যে মান রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, হে বান্দা বলো তোমার রবকে। সে বলে আমার রব তো আল্লাহ। এবারে ফেরেশতারা বলে তোমার দিন কি? সে বলে আমার দিন তো ইসলাম, আর ইনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? তো দেখলেই বলে ইনি আমার প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বান্দা যখন তিন প্রশ্নের উত্তর দেয় সঙ্গে সঙ্গে আসমান থেকে রব্বুল আলামিন বলেন সাদাকা আব্দি, আমার বান্দা ঠিক ঠিক উত্তর দিতে পারছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে এখানে তার জন্য বিছানা করে দাও। ওয়াল বিসুহ মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক তাকে এখনই পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তার গেট খুলে দাও, দরজা বানাইয়া দাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওখানে কবর জীবনে ফেরেশতা এই এই বান্দা যখন এইভাবে টেনশন করতে থাকে কখনো, তো ওই সময় কবরের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা বলতে থাকেন তোমার জন্য জান্নাতের সুসংবাদ। এবং মানুষ মনে করে কবর এই গর্তের নাম, কবর গর্তের নাম না, এই মানুষটাকে কবরে রাইখে আসা হয়, তার দেহের যে অবস্থাই হোক কিন্তু তার রূহ সে যদি মোমেন বান্দা হয়, এই কবর একটা নতুন জীবনের নাম। দুনিয়ার জীবন আর আখেরাতে জান্নাত বা জাহান্নামের জীবন, তার পূর্বে দুনিয়ার জান্নাতি জীবনের মাঝখানের জীবনটা, এই জগৎটার নাম হল কবর। এই জগৎটার নাম কি? কবর। এটা কোনো কবর কোনো গর্তের নাম না। আমরা তো কবরস্থানে মৃত ব্যক্তিকে রেখে আসি, কিন্তু ওখানে যে সে থাকে তা না। হাদিস শরীফে আছে যে যেই বান্দা দুনিয়ার থেকে নেক বান্দা যায়, তখন আগে থেকে যাদের মৃত্যু হয়ে গেছিল ওই সকল নেক লোকেরা খোঁজ নিতে আসে, এসে সাক্ষাৎ করে এবং বলে ভাই তুমি কেমন আছো, আরে তুমি আসছো তো আমাদের বড় খুশি লাগতেছে, তুমি নেককার, তুমি দিনদার, তুমি আল্লাহওয়ালা, তুমি নামাজি মানুষ। তো আপোষে বসে মিটিং করে এবং আনন্দ ফুর্তি করতে থাকে। এরপরে তারা বলে যে আচ্ছা অমুক ভাইয়ের কি খবর, আমরা দেখে আসছিলাম তাকে, এখনো তো সে আসেনি। বলে মাশাআল্লাহ, উনি তো নামাজ পড়ে, রোজা করে, খুব ভালো মানুষ, হালাল খায়, সুন্নত তরিকা মোতাবেক চলে। তখন ওই ওই কবরবাসীরা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, বড় ভালো মানুষ সে। আচ্ছা অমুক মানুষটার খবর কি? বলে কেন, সে তো অনেক আগেই চলে আসছে দুনিয়া থেকে। বলে ভাই তাহলে সে জাহান্নামে গেছে, কারণ আমাদের সঙ্গে তার দেখা হয়নি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমার ভাইয়েরা, এই জন্য কবর জীবনে মানুষের শান্তির ইন্তজাম রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিবেন কেয়ামতের দিন হাশরের ময়দানে। হিসাব কিতাব যখন হবে তারপরে যার যার জান্নাত আল্লাহ তাকে বুঝাইয়া দিবেন, কিন্তু ওই কবর জীবনেই তার এতটুকু সুযোগ আল্লাহ পাক তাকে দেন। সে একটা পাখি, এক ধরনের সবুজ রঙের পাখি, সেটা এরোপ্লেনের মতো, সেই পাখির ভিতরে এই বান্দা সওয়ার হয়। তো এই বান্দা ঘুরতে ঘুরতে গিয়া নিজের জান্নাত দেখে আস, যে এটা আমার জান্নাত, আল্লাহ এটা আমাকে দান করবেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? এবং জান্নাতের একটু ফল টল খায় টেস্ট করে কোনটা কেমন লাগে। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, এত সুখের জীবন আল্লাহ পাক সে কবর জীবনেই দান করেন। এবং হাদিস শরীফে আছে যে এই কবরের এই বান্দা এই বান্দার রু আরশের নিচে এক ধরনের প্রদীপ আছে, হ্যাঁ চেরাগ আছে জ্বালানো, ওই চেরাগের ঝাড়ের মধ্যে, এই প্রদীপের ঝাড়ের মধ্যে গিয়া, যেটাকে আরবিতে কিন্দিল বলে, ওখানে গিয়াই এই রু সেখানে গিয়া আশ্রয় নেয় এবং সেখানে থাকে আর মজা নেয়, ওই যে আমার জান্নাতটা দেখা যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, এজন্য সে দুনিয়ার জীবনকে যে সুন্দর বানাবে, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শান্তি দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিনা ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, নারী হোক কিংবা পুরুষ, যেই বান্দারা ইমানওয়ালা হবে, নেক আমলওয়ালা হবে, দুনিয়ার জীবনই আমি তাদেরকে সুখ শান্তি দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। ভারতের এক মহান বুজুর্গ, বহুত বড় এক ওলি আল্লাহ, তিনি বলতেন যে মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগে দিল মে ও গুল কারিয়া হ্যায়। ভাইরা, দিন ইমানের উপর চলার বরকতে দুনিয়াতেই আল্লাহ আমাকে এমন এক শান্তি দান করছেন, আমার মনে হয় কি দুনিয়াতেই আমি জান্নাতের মধ্যে আছি, এত শান্তি আল্লাহ পাক দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই, তিনি একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন যে হযরতজি, আমি যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করি তো আমার মুখটা আল্লাহ নামের জিকিরের বরকতে মধুর চেয়ে বেশি মিঠা হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইর কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, নামে উঁচু বর্জবান আমির আওয়াজ, হর মনে মো আজ আসাল জো সওয়াদ, যে যখন আমি আল্লাহ পাকের নামের জিকির শুরু করি আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার জিহ্বাটা মধুর দরিয়া হয়ে যায়, আমার রূহ মধুর দরিয়া হয়ে যায়, আমার প্রতিটি লোম কূপ মধুর দরিয়া হয়ে যায়। আল্লাহ পাকের নামের মধ্যে এত মজা পাই আমি, এত স্বাদ পাই আমি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মজা নসিব করেন, ঈমানের মজা নসিব করেন। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا او محمد الرسول, যে আল্লাহ কে রব হিসাবে পায় খুশি, ইসলাম কে দ্বীন হিসাবে পায় খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল হিসাবে পায় খুশি, তো দুনিয়ার জীবনেই প্রতিটি ইমানি বিষয়ের এবং প্রতিটি নেক আমলের মজা আল্লাহ তাকে নসিব করে দেন। জিকির করলে শান্তি লাগে, নামাজ পড়লে শান্তি লাগে, রোজা রাখলে শান্তি লাগে। মুসলমান যখন রোজা রাখে সারা দুনিয়া বেরোজা, কিন্তু ইমানওয়ালা রোজাদার ভোর রাত্রে খাইছে সারাদিন, মারলেও তাকে আর কেউ খাওয়াইতে পারে না। কেন? সে রোজার মধ্যে শান্তি পায়, রোজার মধ্যে আরাম পায়, রোজার মধ্যেই মজা পায়, না খাওয়া থাকার মধ্যেই সে মজা পায়। সুবহান আল্লাহ তাআলা অবিহামদি। আমার ভাইরা, এই জিন্দগি আল্লাহ পাকের বন্দিগির জন্য, তু বরায় বন্দিগি হে ইয়াদ রাখ, বাহরে সর অফগন্দিগি হ্যাদ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যাদ রাখ, বরনা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ, করলে জু করনা আখির মৌত হ্যা, এক দিন মরনা আখির মৌত হ্যা। আহা, এক বুজুর্গ বলেন, হে মানুষ, তোমার জিন্দগি মহান আল্লাহর বন্দিগির জন্য সময় অতি সংক্ষিপ্ত, এই সময়ের মধ্যে তোমার পরকাল জীবনের জন্য এই জীবনটাকে পূর্ণাঙ্গভাবে গুছিয়ে নিতে হবে। আমি এখানে কাজ করব, এর ফল ভোগ করব পরকাল জীবনে, জয়সি করনি বৈসি ভরনি হয় জরুর, কবর মে মাইয়ত উতরনি হয় জরুর। যেমন করবে মানুষ দুনিয়ার জীবনে তেমনটাই পরকাল জীবনে সে এর ফল ভোগ করবে। যদি ইমানওয়ালা ছিল, নামাজওয়ালা ছিল, হালালওয়ালা ছিল, সুন্নত তরিকাওয়ালা ছিল, তো জান্নাতের মধ্যে সুখের জীবন তার অনন্তকালের জন্য নসিব হবে। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলছেন যে আদাত্তু লি ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমার নেক বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নেয়ামত আমি রাখছি যেটা কোনো মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এক হাদিস শরীফে আছে যে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে থাকবে তো হঠাৎ দেখবে যে পাখি উড়ে যেতেছে, তো বলবে যে হো, এটাকে যদি আমি ভাইজা খেতে পারতাম, সাথে সাথে একদম ভুনা হয়ে এই পাখি তার কাছে পৌঁছে যাবে, আরামসে সেখানে খাইতে থাকবে। বিশাল বড় গাছের মাথায় দেখবে যে মাশাআল্লাহ যে ফল দেখা যায়, সুমিষ্ট সুস্বাদু ফল দেখতে পাইতেছি, আর তাকায় দেখেই বলবে যে এটা খাইতে ইচ্ছা করে, খালি খাইতে মন চায়, সাথে সাথে গাছের ডাল ঝুলে তার মুখের কাছে পৌঁছে যাবে, সেখানে এসে ফল খাইতে থাকবে। দাঁড়ানো আছে দাঁড়ানো অবস্থায়, বসা আছে বসা অবস্থায় তার মুখের কাছে ফল পৌঁছে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক জান্নাতির জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন একটা গাছ দিবেন যে গাছটার ছায়া, গাছটা এত বিশাল বড় হবে, ওই গাছের ছায়াতে সবচেয়ে তীব্র গতিতে যদি কেউ দৌড়াইতে থাকে যানবাহন নিয়া, সে সবচেয়ে গতিসম্পন্ন যানবাহনে দৌড়াইতে থাকলেও যে 100 বছর ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। এইরকম এক গাছ দিবেন মহান রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতিকে নিজের জান্নাতের মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু জান্নাত আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতিরা যখন জান্নাতে যাবে ওখানে কোনো পেশাব হবে না, ওখানে কোনো পায়খানা হবে না, মুখে থুতু আসবে না, নাকের ময়লা হবে না, এবং জান্নাতের মধ্যে হুর গেলমান আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু দান করবেন। সে তারা এত সুন্দর জান্নাতের মধ্যে হুর গেলমান থাকবে এবং জান্নাতে বিবি থাকবে, সে জান্নাতে দুনিয়ার যে বিবি, জান্নাতি হুরদের সে হবে সর্দার, দুনিয়ার বিবি হবে জান্নাতি হুরদের সর্দার, এবং সে দুনিয়ার স্ত্রী জান্নাতের হুরদের চেয়ে অনেক বেশি সুন্দরী হবে। কেন? কারণ এই হুরেরা কোনোদিন নামাজ পড়ে নাই, হুরেরা কেউ কোনোদিন রোজা রাখে নাই, কি কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক স্ত্রীকে তো সুন্দরী বানায় দিবেনি, কিন্তু ঈমানের কারণে সে বেশি সুন্দরী হয়ে যাবে, নামাজের নূরের কারণে বেশি সুন্দরী হয়ে যাবে, পর্দার কারণে বেশি সুন্দরী হয়ে যাবে, যে রোজার কারণে বেশি সুন্দরী হয়ে যাবে, এই নেক আমলের বরকতে তার সৌন্দর্য ভীষণভাবে বৃদ্ধি পাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো জান্নাতের হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রী বেশি সুন্দরী হবে, আর সে জান্নাতের হুরেরা কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক যে হুর তোমাদেরকে দান করবেন, সে একজন হুর দুনিয়ার দিকে একটু উঁকি দিয়া যদি একবার তাকায় দেখত, কেয়ামত পর্যন্ত সারাটা পৃথিবী এমন আলোকিত হইত সূর্যের কোনো দরকার পেত না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এত পরমা রূপসী এবং সুন্দরী আল্লাহ পাক হুরদেরকে বানায় রাখছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন হুর যদি দুনিয়ার কোন সাগর নদীর মধ্যে একবারের জন্য একটু থুতু ফেলত, কেয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত সাগর নদীর পানি মধুর চেয়েও মিঠা হয়ে যেত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং জান্নাতের মধ্যে মধুর দরিয়া, সুবহানাল্লাহ। এখন যদি কাউকে বলেন যে আপনি সকালবেলা প্রতিদিন চার চামচ করে মধু খাবেন, শরীর এটা ভালো থাকবে, এখন এই মজলিসের মধ্যে যারা আছে এর ভিতরে অধিকাংশই চিন্তা করবে যে ভাই রে, মধু তো পাওয়া যায়, খাঁটি মধু পাওয়া তো মুশকিল, মধু তো খাইতে বললো, আমি মধু পাবো কোথায়? কি কথা বুঝেন নাই? আর জান্নাতের মধ্যে মধুর দরিয়া আল্লাহ পাক দিয়ে দিবেন, পুরা বিশাল বড় মধুর দরিয়া, এখান থেকে মধু যত পারো খাইতে থাকো, দুনিয়ার সমস্ত মধুর থেকে শ্রেষ্ঠ মধু, সুস্বাদু মধু আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন। জান্নাতের মধ্যে খাঁটি দুধ, হ্যাঁ না, জান্নাতের দুধ এর থেকে খাঁটি কি হবে? জান্নাতের মধ্যে সুস্বাদু দুধ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু দান করবেন। দুনিয়াতে যে দুধ আমরা পাই এর মধ্যে কম লোকই এরকম আছে যারা একদম খাঁটি দুধ পাওয়ার তার জন্য রাস্তা আছে। বিশেষ করে শহরে বন্দরে যারা বসবাস করে তারা তো কসম করে বলতে পারে না যে আল্লাহর কসম আমি আজকে খাঁটি দুধ পাইছি এবং খাইছি। এক লোক ঢাকাতে আমার বাসায় দুধ দিত, তো ওই লোকের চেহারায় দাড়ি আছে, অনেকেই দুধে ভেজাল দেয়, মানে পানি দিয়া মিশায় নিয়ে আসে। একবার বাংলা বাজারে গেলাম তো ওখানে এক প্রকাশনী আছে, আলে শাক প্রকাশনী, তো ওই মালিক আমাকে একটু অনেক মহব্বত করেন, তো আমাকে একটু ডাকলেন যে একটু বসেন, চা খেয়ে যান। বসলাম, তো দেখলাম যে পাশে একটা বিশাল বড় খোলা ঘর, আর ঘরের মধ্যে অনেকগুলো দুধের বড় বড় ড্রাম, খোলা দুধ। তা আমি বললাম এটা কি? উনি অনেক হাসতেন, বললেন যে আজকে পুলিশ আসছিল যে দুধ কাটটা সহি কাটটা গলত, কোনটা খাঁটি কোনটা ভেজাল এটা পরীক্ষা করব। দুধওয়ালারা এই দুধ রাইকার সব পালায় চলে গেছে, যে দুধ নিয়ে আসছিল পাইকাররা, যে দুধ মানে বিভিন্ন দোকানে দোকানে দিয়ে দিবে আর কি, যারা ওদের থেকে কিনে নিবে একসঙ্গে 10 কেজি 20 কেজি তাদেরকেও দিবে। তো ওই দুধ সব রাইখা ওরা, মালিকরা সব পালায় চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। তো এই হলো, এটা যদি খাঁটি দুধ হইতো তো ওরা পালালো কি জন্য? তা আমার বাসায় যে দুধ দিত তা আমি দুধ খাওয়া মজা পেতাম না, দুধ খাইলে জিব্বা মুখের মধ্যে চুলকায় কেন জানি এবং খুব খারাপ লাগে ভিতরে। ছোটবেলা গাঁও গ্রামে দুধ খাইছি, খাইলে কত খুশবু লাগতো, দুধের মধ্যে একটা খুশবু আছে না, যখন দুধ চুলার মধ্যে জাল দেয় তখনই আশপাশের ঘরের থেকে বিভিন্ন রুমের থেকে ঘ্রাণ পাওয়া যায়, একটা এমন খুশবু, তখন খালি মন অপেক্ষা লাগে যে আরে জলদি নিয়ে আসে, করে একটু খাইতাম মজার দুধ। সকালবেলা গরুর দুধ ধোয়া যখন নাকি ঘরে দুধ রান্না করে তো জাল দেয়, সেই দুধের খুশবু কি, আর দুধ দেখলে মানে চোখ জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এসা দুধ। কিন্তু ওই লোকের দুধের চেহারা তো ভালো লাগতো না, আর খাইলে তো অশান্তি লাগতো, কিন্তু আমি চুপচাপ থাকতাম এই জন্য যে আমার ঘরের লোকেরা তাহলে তো আর দুধ খাইতে রাজি হবে না। তো মাঝে মাঝে আমার বিবি বলতো যে কি এটা একদমই ভালো লাগে না, দুধ খায়া কোনো ভালো লাগে না, অশান্তি। আমি বললাম যে দেখো, যেই লোক দাড়ি, যেই লোক দুধ দেয় সে দাড়িওয়ালা মানুষ, ভালো লোক, আর আমি লজ্জা শরমে ওই লোকের পুরা সুন্নত মোতাবেক দাড়ি দেখে কখনো আমি তারে বলতে সাহস পেলাম না যে ভাই আপনি কি দুধে কোনো পানি দেন কিনা, ভেজাল দেন কিনা, শরমে আমি জিজ্ঞেস করতে পারিনি। এই মাসে এইভাবে 6 থেকে 7 মাস চলে গেছে, কিন্তু কোনোভাবেই দুধে আর আরাম লাগে না, খুবই খারাপ লাগে। পরে আমি ভাবলাম লোকটাকে জিজ্ঞাসা কেমনি করি, একদিন ভাবলাম যে এমনি রসিকতার ছলে আলাপ করি দেখি কি বলে। আমি বললাম ভাই ঢাকাতে যারা দুধ দেয় শুনি যে খালি ভেজাল দুধ, তো আপনার দুধ তো মাশাআল্লাহ ভালো দুধ, হ্যাঁ ঠিক আছে না ভাই? তো পরে আমি যখন এই কথা বললাম তাকে, তখন সে বলে যে হুজুর আমি সত্য কথা বলবো, আপনার কাছে মিথ্যা কথা বলতে পারবো না আমি। বললাম হ্যাঁ কি ব্যাপার বলেন দেখি। বলে যে হুজুর এই যে নদীর ওপার থেকে, ওই যে সামনে বুড়িগঙ্গা নদী, নদীর ওপার থেকে যখন ওরা দুধ নিয়ে আসে আমাদের সঙ্গী সাথীরা ডাকাতে দুধ দেওয়ার জন্য, তো ওরা হুজুর এই যে বুড়িগঙ্গা নদীর ময়লা পানি এইগুলো ওটার মধ্যে দেয়। ওই পারে খালের মতো আছে, খালের ভিতরে নৌকা দিয়া যখন দুধ নিয়ে আসে, বলে যে ওরা এই খালের মধ্যে নোংরা পানি দুধের সঙ্গে মিশায়। আল্লাহর কসম হুজুর আজ পর্যন্ত আমি আমার দুধে নোংরা পানি মিশাইনি, আমি একদম নদীর মাঝখান বরাবর যখন আসি ফ্রেশ পানিটা মিশাই। আমি এত একদম হতভম্ব হয়ে গেলাম, আল্লাহ কেমন মানুষের পালায় পড়ছে। আমি যাকে ছয় থেকে সাত মাস সরমে বলতে পারলাম না, আর সেই লোক আরামসে এই কথাগুলো আমার কাছে বলল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআন শরীফে যে সকল মানুষ গাঁও গ্রামে থাকেন আর দুধ খান, খাঁটি দুধ খান, তো তারা যখন শুনবে যে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দুধের দরিয়াই দিয়ে দেবেন, তো তাদের কত খুশি লাগবে। আর ওই যা শহরের মধ্যে যে সকল মানুষ খাঁটি দুধ না পায়া কষ্ট পাইতে থাকেন, ছটফট করতে থাকেন, তো ওই সকল মোমেন বা মুসলমান ভাইয়েরা কত খুশি হবেন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে দুধ দান করবেন না, বরং দুধের নহর দান করবেন। দুধের এক দরিয়া আল্লাহ পাক একজন একজনকে দিয়ে দিবেন, তো মধুর দরিয়া, হ্যাঁ দুধের দরিয়া এবং শরাবের দরিয়া। একবার আমি ময়মনসিং থেকে, তখন ময়মনসিং ছিলাম, ঢাকাতে আসছি, যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে যখন আসছি, দেখলাম যে এক লোক এক দোকানের সামনে ওই টিনের একটা দোকান, তো টিনের ওই শাটার মাটার এগুলো, তো ওই ওই লোকের দোকানের মধ্যে ধুম ধুম লাথি মারতেছে আর যা তা মা মাসিরে গালাগালি করতেছে। তো আমি ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াশোনা করছি, বাইরে ঘোরাঘুরির অভ্যাস ছিল না, বাইরের জগৎ সম্পর্কে আমার জানাও নাই, তো ওইখানে দোকানের মধ্যে এরকম হইচই দেখে আমি দূর থেকে, অনেক দূর থেকে লোকদেরকে বললাম ভাই কি হয়েছে কি হয়েছে। লোকেরা বলল বুঝেন না আপনি কিছু, ও খাইছে, ও কিছু খাইছে, খাইছে মানে যে সেটাই খাইছে, মদ খাইছে, তো মদ খায়া তো শরাব খায়া এখন সে যা তা গালাগালি বকাবকি করতেছে আর লাথি মারতেছে দোকানের উপরে, যারে পাইতেছে তারে গালাগালি করতেছে। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক শরাব দান করবেন, সেই শরাব কি জিনিস, সেই শরাব খাইলে শান্তি লাগবে, আরাম লাগবে, মজা লাগবে, আর সেই শরাব পান করার পরে বান্দার অন্তরে রুহে আল্লাহর মারিফত আরো বৃদ্ধি পাবে, এবং সেই শরাব পান করার দ্বারা সে মাতাল তো হবে, আল্লাহর মহব্বতে মাতাল হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে শরাবের দই আল্লাহ পাক দান করবেন, এক বোতল না এক ড্রাম না, শরাবের পুরা দই আল্লাহ পাক এক এক জান্নাতিকে দিয়ে দিবেন। এবং পানি, খাঁটি পানি কোথায় পাওয়া যাবে, কোনো এলাকায় গেলে পানি খায়া দেখা যায় আয়রন ভরা, এত আয়রন যে পানি খায়া কষ্ট হয়। নোয়াখালীতে এক জায়গায় গেলাম, ওই জায়গাটার নাম হলো এখলাসপুর, তো ওখানে এক বাড়িতে পানি খেলাম, আমরা ঢাকার যে সাথীরা যে কজন ছিলাম, পানি খায় আমরা মুখ চাওয়াচাই করতেছি, কিরে ভাই যে জগ ভরে ভরে পানি আনতে আছে কিন্তু এতগুলো ডাবের পানি আনলো, মানুষ পুরো রুম ভর্তি দুই সারিতে বসা, এতগুলো মানুষকে ডাবের পানি খাওয়াইতেছে, আল্লাহ একবার। এই মানুষরা কত ডাব আনছে তো কে জানে, অথবা ওদের ডাবের বাগান আছে হয়তো। তা আমি তখন আশ্চর্যজনিত হয়ে বললাম যে ভাই কিসের পানি, তা হাসে ওই বাড়ির মালিক হাসে। আমি বললাম কি ভাই বলেন না কি পানি, কি আপনাদের গাছের ডাবের পানি? না হুজুর ডাবের পানি না, আমাদের কলের পানি। আমি বললাম এইটা কেমন কথা বলেন, কি কথা বলেন কলের পানি? পরে উনি অনেক হাসলেন, আমি বললাম হাসেন কেন আমাকে বুঝাই বলেন, ব্যাপার কি ডাবের পানি না? হুজুর ডাবের পানি না, আমাদের কলের পানি। মানুষ নতুন আসে, আমাদের এই এলাকায় নিয়ামত দিচ্ছেন যে আমাদের এলাকায় বাইরের থেকে যে কোনো মানুষ নতুন আসে আমাদের পানি খায়া তারা মনে করে এটা একদমই ডাবের পানি, এত সুস্বাদু পানি। আমার ভাইয়েরা দুনিয়াতে আল্লাহ পাক পানি দিচ্ছেন, সেই পানি এত সুস্বাদু পানি, তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে পানি দান করবেন সেই পানি কতটা সুস্বাদু হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আল্লাহ পাক সে মিঠা পানির বিশাল নহর, বিশাল দরিয়া দিয়ে দিবেন, এক এক মুসলমানকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলকে কবুল করেন। আমার ভাইরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে অনন্তকাল তোমরা জান্নাতের মধ্যে থাকবে, কশিন কালেও তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। একবার জান্নাতে গিয়া পৌঁছতে পারলেই হলো। কিন্তু আমার ভাইরা, মধ্যখানে একটা কথা মনে পড়লো, তা বলি। সেটা হলো মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মোল্লা হযরত ইমাম বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাই উমদাতুল কারী বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখছেন, এক বান্দার বয়স 70 বছর, নেক আমল করতে থাকছে, এই বান্দা জান্নাতে যাবে তার নেক আমলের কারণে। এখন জান্নাতে গিয়ে এই বান্দার নেক আমলের কারণে 70 বছরের নেক আমল, তো ভাই আপনি কোন জায়গাতে কাজ করছেন একদিন, তা আপনারা কি 100 দিনের বিনিময় দিবে? কেউ একটা কর্মচারী আপনি নিচ্ছেন, একটা শ্রমিক, একটা কামলা, ও এক বেলা কাজ করছে, একদিন কাজ করছে, আপনি কি 50 দিনের বেতন তাকে দিবেন? তা তো না। তো যেই বান্দা 70 বছর নেক আমল করছে, জান্নাতের মধ্যে 70 বছর থাকার তার অধিকার আছে, কিন্তু এরপরে তো তার জান্নাত থেকে বের হওয়া লাগবে। কিন্তু এই বান্দা জান্নাতে অনন্তকাল থাকবে কিভাবে? উমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক হাদিস শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم نية المؤمن خير من عمله, আল্লাহ পাকের নিকট বান্দার নেক আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বেশি। কি কথা বুঝুন নাই? নেক আমলের চেয়ে তার নিয়তের দাম বেশি। প্রত্যেক মোমেন বান্দা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যদি আমাকে 100 বছর বাঁচান, আমি 100 বছর নামাজ পড়ব, 100 বছর আল্লাহর ইবাদত করব। যদি আল্লাহ আমাকে 500 বছর বাঁচান, 500 বছর আমি আল্লাহর ইবাদত করব। যদি 5000 বছর বাঁচান, 5000 বছর আল্লাহর ইবাদত করব। 5 লাখ 5 কোটি বছর বাঁচাইলে, 5 লাখ 5 কোটি বছর আল্লাহর ইবাদত করব। আর কোন বান্দাকে যদি আল্লাহ এরকম হায়াত দিতেন যে ওর কোনো মৃত্যু নেই, অনন্তকাল আল্লাহর ইবাদতেই বান্দা মশগুল থাকতো। কি কথা, ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো নেক আমলের উসিলাতে বান্দা জান্নাতে যাবে, কিন্তু তার নিয়তের কারণে অনন্তকাল সে জান্নাতের মধ্যে থাকবে। আমার ভাইয়ের এই কথা থেকে বোঝা যায় নিয়ত কত দামি জিনিস। মিরকাত শরীফ মিসকাত কিতাবের মধ্যে আছে যে প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের এক মুসলমান রাস্তা দিয়ে একলা একলা যাইতেছে কোথাও, হঠাৎ দেখতে পায় যে বালুর পাহাড়, বেসুমার বালু আর বালুর টিলা আর টিলা, মাইল কি মাইল। তো ওই বন্দা এটা দেখিয়া তখন বলে একলা এক, আল্লাহ এই পরিমাণ যদি খাদ্যশস্য, এই পরিমাণ গম আমার নিকট থাকতো, আয় আল্লাহ আপনার মহব্বতে আমি সবটা দান করে দিতাম, সৎকার করে দিতাম। ওই জমানার নবীর নিকট আল্লাহ পাক তখন ওহী নাজিল করলেন যে আপনার অমুক উম্মত সে একলা একলা গোপনে এই কথা বলছে যে এই পরিমাণ যদি খাদ্যশস্য তার কাছে থাকতো, সবটা আমি আল্লাহকে খুশি করার জন্য সে দান করে দিত। আপনি তাকে জানায় দেন, তার নিয়ত দুনিয়ার কেউ জানে না, তার এই গোপন কথা কেউ জানে না, আমি আল্লাহ তো জানি। তো তাকে আপনি বলেন যে এই পরিমাণ দান করার সব আমি তাকে দিয়ে দিলাম, এই পরিমাণ দান করার সব আমি তাকে দান করে দিলাম। এক হাদিস শরীফে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে যখন তৈরি করলেন, সারা পৃথিবী, তখন সারাটা দুনিয়া এটা মাটি পৃথিবী থরথর কাঁপতেছে, ডামাডোল ধুম কাঁপতেছে, থরথর কাঁপতেছে। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পৃথিবী বানাইলেন, এর নিচে হলো পানি, তার উপরে পৃথিবীটাকে রাখার পরে এটা এইভাবে খালি কাঁপতেছে, দুলতেছে, এদিকে দুলতেছে, এদিকে দুলতেছে। যদি এই পৃথিবীটা এইভাবে সর্বক্ষণ দুলতে থাকতো, যেরকম ভূমিকম্পের সময় দুলতে থাকে, আমরা কি পৃথিবীতে বসবাস করতে পারতাম ভাইরা? তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু তখন এই পৃথিবীর উপরে বিশাল বড় বড় পাহাড় বানায় জায়গায় জায়গায় পাহাড় রেখে দিয়েছেন। এখন পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেছে, কাঁপনি বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা এই দৃশ্য দিকে আশ্চর্য হয়ে গেছেন, জিয়া আল্লাহ আশ্চর্য যে এই বিশাল এত বড় পৃথিবীটা কাঁপতেছিল, জায়গায় জায়গায় আপনি কিছু পাহাড় রেখে দিলেন, ওর কাঁপনি বন্ধ হয়ে গেল, তো ওই পাহাড় তাহলে কত শক্তিশালী। হ্যাঁ, হাল মিন আখলকিকা আহাদুন আসাদ্দু মিনাল জীবাল, আল্লাহ তুই আপনার এত বড় শক্তিশালী মাখলুক দেখলাম এই পাহাড়, এই পাহাড়ের চেয়েও কোন শক্তিশালী মাখলুক কি আছে? তো আল্লাহ পাক তখন বললেন যে হ্যাঁ, এই পাহাড়ের থেকেও শক্তিশালী মাখলুক আমার আছে, সেটা কি? আল হাদিদ, সেটা হলো লোহা। সেটা হলো কি? লোহা। যে এই লোহা দিয়া যদি এই পাহাড়কে পিটানো শুরু করা হয়, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফেরেশতারা শুনে আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ রে, যে পৃথিবীর কাঁপনি বন্ধ হল যে পাহাড় দ্বারা, সে পাহাড়ের চেয়েও শক্তিশালী লোহা, কি শুনলাম এটা? আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই যে আপনার এক মাখলুক শুনাইলেন যে পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, এর থেকে শক্তিশালী জিনিস আছে, সেটা কি? আর না, সেটা হলো আগুন। এই বেসুমার লোহা, এটার নিচে আগুন জ্বালায় দিলে লোহা সব গলে যাবে, পানি পানি হয়ে যাবে। তো এটা তো লোহা, এই লোহাকে যে গলায় দেয় সে আগুন, তার নিঃসন্দেহে সেটা লোহার চেয়েও শক্তিশালী। ফেরেশতারা শুনে আরো আশ্চর্য, কিরে, এক শক্তির থেকে আরো শক্তি আরো বেশি শক্তিশালী, আরো বেশি বড়, কি শুনতেছে এগুলি? তো ফেরেশতারা ভীষণ আশ্চর্যান্বিত হলেন যে পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আল্লাহ আল্লাহ, তাহলে আগুনের চেয়ে শক্তিশালীও কিছু আছে হে আল্লাহ? বলে হ্যাঁ, আরো শক্তিশালী আছে, সেটা কি? আলমা, সেটা হলো পানি। বিশাল অগ্নিকুণ্ড, এর মধ্যে পানি ঢেলে দাও, সব জিবে যাবে, আগুনের কোনো অস্তিত্ব থাকবে না। ফেরেশতাদের আরো তাজ্জব লাগলো, এ কি কথা শুনতেছি, যে জনাব, সে একটার থেকে আরেকটা, তো সেই সব শক্তির চেয়ে বড় শক্তি হলো পানি, পানির দ্বারা এই আগুন নিভে যাবে। তো আল্লাহ পাকের নিকট ফেরেশতারা তখন বললেন যে হে আল্লাহ, এই এত বড় শক্তি এই পানি, এর থেকেও বড় কোনো শক্তি আছে? বললেন যে হ্যাঁ, এর থেকে বড় শক্তি আছে, সেটা কি? সেটা হলো বাতাস। আর বাতাস যখন প্রচন্ড গতিতে আসে, তখন দেখা যায় যে পানিকে কোথার থেকে কোথায় নিয়ে গেছে, অস্ট্রিয়ার পানিকে আরেক দুনিয়াতে নিয়ে পৌঁছে দিছে, কি ভাই কথা ঠিক কিনা? তো পানি এত শক্তিশালী, পানির চেয়ে বেশি শক্তি শক্তিধর হল বাতাস। ফেরেশতারা আরো আশ্চর্য, আল্লাহ রে, এত বড় শক্তি এই বাতাসের তাহলে? তো ফেরেশতারা তখন বললেন যে হে আল্লাহ, যে এই বাতাসের চেয়েও শক্তিশালী কিছু আছে কিনা? বললেন যে হ্যাঁ আছে, সেটা কি? যে আমার ওই বান্দা রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আমার ওই বান্দা যে এত গোপনে দান করে আমাকে খুশি করার জন্য, ডান হাতে কি দিল বাম হাতে আর পায় না। এত গোপনে যে বান্দা দান করে, সেই বান্দা এই সমস্ত শক্তির চেয়ে বড় শক্তিওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হল যে ইমামুন আদেল, ওই রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্র শাসন করে ইনসাফের সাথে, জুলুম করে না কারো উপরে, অন্যায় করে না, জুলুম করে না, ইনসাফের সাথে দেশ শাসন করে। আল্লাহ পাক এই বাদশাহকে, এই রাষ্ট্র শাসককে কাল কেয়ামতে আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আর নম্বর দুই, ও রাজুলুন ওই যুবক যে যৌবন কাল আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দেয়, গুনার পথে যায় না, নাফরমানির পথে হাঁটে না, এই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক কাল কেয়ামতে আরশের ছায়া দান করবেন। যখন সমস্ত মানুষ কাল কেয়ামতে হিসাব দেওয়ার এই ঝামেলা আর কষ্টের মধ্যে থাকবে, তখন আল্লাহ পাক এই বান্দাদেরকে ডাইকে নিয়ে আরশের ছায়া দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শাহাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে, উনকি রাহ মে জওয়ানি জিসকি খাক হো গই, উনকে দর্দোঁ কি লজ্জত সে হাম সরসার হো গয়ে। যেই যুবক তার যৌবনকাল আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দেয়, এমন ঈমান আল্লাহ পাক তাকে দান করেন, তার ঈমানের নূরের বরকতে এই পৃথিবীর লক্ষ লক্ষ উলিয়াল্লাহ পয়দা হয়। আল্লাহ পাক সেরকম ঈমান আমাদের সকলকে নসীব করে দেন। ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মুসলমান, ওই বান্দা যে মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, আল্লাহর সঙ্গে তার মহব্বতের সম্পর্ক এত প্রবল, এত তীব্র, সে যখন আল্লাহর ঘরে নামাজ আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আসলে তখন তার মন ছটফট করতে থাকে, ব্যাকুল থাকে, অপেক্ষমান থাকে, কখন যাব আমি আবার আল্লাহর ঘরে, কখন যাব আল্লাহর ঘরে, কখন যাব আল্লাহর ঘরে। এইভাবে যার মনের অন্তরের মহব্বত নামাজের প্রতি, আল্লাহর ঘরের প্রতি হয়ে যায়, এই বান্দাকে কাল কেয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ওই দুই বান্দা যারা একজন আরেকজনকে মহব্বত করত শুধু আল্লাহর জন্য দুজনকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশে ছায়া দান করবেন কি কথা বুঝেন না ভাইরা অসুস্থ মানুষ হাজী সাহেব বুড়া মানুষ কিন্তু হাঁটতে হাঁটতে এক মাইল দূরে চলে গেছে গিয়ে আওয়াজ দিল তো ওই বাড়ির এক ডেকার দিনদার লোক হাজী সাহেব তিনি বের হয়েছেন ভাই কি খবর আপনি এইখানে আপনি তো হাঁটাচলা করতে পারেন না বলে ভাইরে আপনার একটু দেখতে মন চাইছে কি কথা বলেন নাই আপনার একটু দেখতে মন চাইছে কেন ছোটবেলা থেকে তাকে জানে এই লোক ইমানওয়ালা এই লোক নামাজওয়ালা দিনওয়ালা হালালওয়ালা জীবনে কারো উপর জুলুম করে নাই ওই লোকটা একদম খাঁটি মুসলমান শুনতেছেন প্রিয় বন্ধুরা আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুসলমান যে জান্নাতে চলে যাবে সেই মুসলমান যার হাতের দ্বারা জবানের দ্বারা কোনো মাখলুক কষ্ট পায় না কোনো মুসলমান কষ্ট পায় না কোনো মানুষ কষ্ট পায় না কোনো মাখলুক কষ্ট পায় না তো এইরকম মুসলমান সেই মুসলমান যার জন্য জান্নাত অপেক্ষায় আছে তো হাজী সাহেব গিয়ে আওয়াজ দিলেন ওই হাজী সাহেব বের হলেন কি জন্য আসছেন ভাই আপনারা একটু দেখতে আসছি দুনিয়ার জন্য গেছিল এই লোকটা খালি আল্লাহর মহব্বতে গেছে এই যে দুইজনের মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি দুনিয়ার জীবনে যারা আপোষ একজন আরেকজনকে মহব্বত করতা আমি আল্লাহর কারণে আমি আল্লাহর মহব্বতে তোমরা কই আসো আমার খাস রহমতের ছায়ায় আমার আরশের ছায়ায় আজকে আর কোন ছায়া নাই আমার এই খাস রহমতের ছায়াতে তোমাদেরকে আমি রাখবো আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে এরকম মহব্বত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন শুনতেছেন প্রিয় বন্ধুরা সুবহানাল্লাহ তাআলা বিহামদি আল্লাহ পাকের জন্য মহব্বত করা অনেক বড় দৌলত এই যে লোকটা এক মাইল বা আধা মাইল হাইটে গেল দেখা করতে গেল শুধুমাত্র আল্লাহর মহব্বতে আর কোনো উদ্দেশ্য নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু সাইয়াহু সাবউনা আলফ মালাক কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ইয়াকুলুনা আল্লাহুম্মা ইগফির লাহু আর-রাহমারহামহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন নিজের ঘর থেকে বের হয় 70,000 ফেরেশতা তার সঙ্গে সঙ্গে যেতে থাকে এবং এই 70,000 ফেরেশতার প্রত্যেকে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আল্লাহ ওর উপর আপনি রহমত নাজিল করে দেন খাস রহমত নাজিল করেন আল্লাহ আপনি ওর উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফি করে দেন 70,000 ফেরেশতাকে লাগাইছেন কে আল্লাহ নিজে এ তোমরা ফেরেশতারা এই বান্দার জন্য আমার নিকট দোয়া করতে থাকো আল্লাহ এই ফেরেশতাদেরকে দোয়ার মধ্যে মশগুল করে দিয়েছেন দোয়া কবুল না করার জন্য নাকি দোয়া কবুল করার জন্য তার মানে এই বান্দার উপর নিঃসন্দেহে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হইতে থাকে আল্লাহ পাক তাকে মাফ করে দেন এই বান্দাকে আল্লাহ মাগফির লাহু যখন ওই বান্দা যখন ওখানে গিয়ে সাক্ষাৎ করে তার সঙ্গে একত্রিত হয় তখন ফেরেশতারা বলেন আল্লাহুম্মা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলহু আল্লাহ এই বান্দা আপনার এই বান্দার সঙ্গে মিলতে আসছে দেখা করতে আসছে একমাত্র আপনার মহব্বতে ও ওর সঙ্গে মিলছে আর আপনি এই বান্দাকে আপনার সঙ্গে মিলিয়ে আনেন আপনার উলি বানায় আনেন এতে প্রমাণিত হয় যেই মুসলমান কোন আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করতে যায় তার জন্য জান্নাতের রাস্তা আসান হয়ে যায় আর জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় এজন্যই শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন যিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন তিনি বলতেন আমার ভাই মুসলমান কোন আল্লাহর ওলির সঙ্গে যদি তুমি মহব্বতের সম্পর্ক রাখো তো জান্নাতের রাস্তা খালি সহজ হবে না মজাদার হয়ে যাবে আল্লাহ তাআলা আউলিয়াদের সঙ্গে ওলামায়ে দ্বীনের সঙ্গে মহব্বত রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোটদের প্রতি যে স্নেহ করে না ছোটদের প্রতি যে দয়া করে না এবং বয়সে বড়দেরকে সম্মান করে না আলে ওলামাকে যে শ্রদ্ধা করে না আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা ওয়া হাত্তান নামলা ফি জুরহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আলেম মানুষের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড় যে আলেমের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুকাত দোয়া করতে থাকে আসমান জমিনের সমস্ত মাখলুকাত এমনকি সাগর নদীর মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে, আল্লাহ ওনাকে মাফ করে দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে তৌফিক দেন ছোটদেরকে ছোটদের প্রতি দয়া করার জন্য এবং নিজের থেকে বয়সে যারা বড় তাদেরকে সম্মান করার জন্য। আমার ভাইয়ের এশাকের ফজিলত বুঝি, আওয়াবিনের ফজিলত বুঝি, অনেকে তাহাজ্জুদের ফজিলত বুঝি, নফল হজ উমরার ফজিলত বুঝি, কিন্তু এক ভাই বড় তাকে সম্মান করার ফজিলত আমরা বুঝি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আলেমকে সম্মান করার ফজিলত আমরা বুঝি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নহরের পারে নদীর পারে উজু নহরের পারে খালের পারে উজু করতেছিলেন, তো এক মুসলমান ভাই পাশে উজু করতেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেমিদিন মুহাদ্দিস এবং ফকিহ, বহুত বড় আল্লাহর ওলি, তো তিনি উজু করতেছেন আর এক মুসলমান উজু করতেছেন ওই পাশে। কিন্তু ওই মুসলমান ভাই হঠাৎ খেয়াল করলেন, সাধারণ মুসলমান গুনাগার মানুষ, তিনি মনে করলেন ওহো আমি যে উজু করি আমার উজুর পানিটা এই স্রোতের সঙ্গে গড়ায় গিয়া ওই হুজুরের কাছে এই বুজুর্গের কাছে পৌঁছে, তো এইটা আমার কাছে ভালো লাগে না, আদবের খেলাপ মনে হয়। উনি এই মুসলমান ভাই সেখান থেকে উঠলেন অপর সাইডে গিয়ে বসলেন, যে যেদিকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের উজুর পানি গড়ায় যাইতেছে স্রোতের সঙ্গে। এইটুকু সম্মান করলেন, আদব করলেন, দুনিয়ার কেউ খেয়াল করে নাই, কিন্তু আসমানের মালিক দেখতে থাকছেন, আসমানওয়ালা খেয়াল করছেন যে আমার এই বান্দা সাধারণ মুসলমান এক আলেম দিন আল্লাহ ওয়ালার সে আদব করল সম্মান করল। ওই গুনাগার মুসলমান ভাইয়ের যখন ইন্তেকাল হয়ে গেছে এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখলেন, বললেন যে আমার ভাই আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করলেন, বললেন যে ভাই রে আমি তো আমার গুনাগার জিন্দিগির জন্য ধরা পড়ে গেছিলাম, আমার মুক্তির কোনো উপায় ছিল না, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাকে বললেন যে আমার খাস বান্দা এক মস্ত বড় আলেমী দিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি একদিন এইভাবে সম্মান করছিলা উজু করার সময়, এই আলেমী দিনকে সম্মান করার কারণে তোমাকে মাফ করে দিই, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আলেমী দিনকে সম্মান করার আমাদেরকে তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদা চুল দাড়িওয়ালা মুসলমান দেখলে আল্লাহ পাক শর্মার এবং তাকে সম্মানের নজরে দেখেন। এজন্য আমার প্রিয় বন্ধুরা, সে যারা মুরব্বী মানুষ তাদেরকে সম্মান করি, এটা মস্ত বড় আমল। আমি বলতেছিলাম যে সাত শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তার মধ্যে ওই দুই ব্যক্তি রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুজন আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করত। ইমাম সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, একটু দেখা করে আসি, কি জন্য আসছেন হাজি সাহেব হাওলাদার সাহেব, বলে হুজুর আমার মন টানছিল আপনার একটু দেখব। সুবহানাল্লাহ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক বড় ফজিলতের আমল, অনেক বড় মর্তবার আমল কোন আল্লাহওয়ালাকে আল্লাহর জন্য মহব্বত করা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া। আল্লাহ পাক বলেন যে যেই বন্দারা আপোষে মহব্বত রাখে একজন আরেকজনের প্রতি আমি আল্লাহর কারণে, তো তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই বন্দারা একসাথে বসে শুধু আমার মহব্বতে, তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই বন্দারা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর মহব্বতে, তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই বন্দারা একজন আরেকজনের জন্য মাল খরচ করে আমি আল্লাহর মহব্বতে, তাদের প্রতি আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ যাকে মহব্বত করবেন তার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? ভাই নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বোঝা গেল নেককার লোকদেরকে মহব্বত করা এটা জান্নাতের রাস্তা, আল্লাহ নেককার লোকদের সঙ্গে উঠা বসা করা এটা জান্নাতের উসিলা, নেককার লোকদের সঙ্গে সাক্ষাৎ করা এটা জান্নাতের উসিলা, নেককার লোকদের জন্য মাল খরচ করা জান্নাতের উসিলা। এক ভাই হাজি সাহেব দিনদার লোক মুসলমান, হ্যাঁ নেককার মানুষ, আপনি একটা গাছের একটা নারিকেল পাইরা জুড়া একটা নারিকেল অথবা ডাব নিয়া বললেন যে হাজি সাহেব এটা নেন, বলে কি ব্যাপার, বলে আমার খুব মন চাইছে আপনি এটা খেলে আমি খুশি হব। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা, আহা এই হতে পারে যে এই একটা ফল যে তাকে খাওয়াই দিল এটার উসিলতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা আমার ক্ষুধা লাগছিল, আমি চাইছিলাম যে আমার খানা দাও, তুমি তো দিলা না, তুমি তো খানা দিলা না, যদি খানা দিতা না ওখানে আমি আল্লাহকে পেয়ে যেতাম। তো বান্দা বলবে যে হে আল্লাহ আপনার তো কোনো ক্ষুধা লাগে না, আপনি তো খান না, খাওয়া থেকে পবিত্র এবং ক্ষুধা থেকে আপনি পবিত্র, তো আপনি এই কথা কি বলেন যে আমার ক্ষুধা লাগছিল আমার তুমি খাইতে দেও নাই? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু তখন বলবেন যে এক ক্ষুধার তো বান্দা তোমার কাছে ক্ষুধার যন্ত্রণায় খানা চাইছিল, তুমি তারে খানা দেও নাই, ওইখানে যদি ওই বান্দাকে তুমি খানা দিয়ে দিত আমি আল্লাহকে খানা খাওয়ানোর মতো ফজিলতার মর্তবা তোমার নসিব হয়ে যেত, ওইখানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতাম। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবেন যে বান্দা আমার পিপাসা লাগছিল আমার একটু পানি খাওয়ালে না, আমি তো পানি চাইছিলাম। বান্দা বলবে হে আল্লাহ আপনার তো কোনো পিপাসা লাগে না, আপনার তো কোনো পানির দরকার হয় না, আপনি সব থেকে পবিত্র। আল্লাহ পাক বলবেন এক বান্দা পিপাসিত হয়ে গেছিল, সেই বান্দা তোমার কাছে পানি চাইছিল, ওই বান্দাকে যদি ওই মুহূর্তে তুমি পানি পান করাই দিতা তো সেখানে আমি আল্লাহকে পানি পান করানোর মর্যাদা তোমার নসিব হয়ে যেত, ওখানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেত, আমার সন্তুষ্টি তোমার নসিব হয়ে যেত, আমার পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী কোন উম্মতের এক বেশ্যা নারী, কি কথা বুঝেন না, বেশ্যা নারী কিন্তু মুসলমান, চরিত্র তার ভালো ছিল না, সেই নারী রাস্তা দিয়ে কোথাও যাইতেছিল, এমন সময় দেখল যে প্রচন্ড রোদের মধ্যে একটা কুকুর হাঁপাইতেছে, জিব্বা বের হয়ে গেছে, হাঁপাইতেছে, কষ্ট পাইতেছে পিপাসার কারণে। ওই মহিলার কুকুরটার প্রতি মায়া লাগলো, কি কথা বোঝেন নাই, কুকুরটার প্রতি তার খুব মায়া লাগলো, এবং সে তার যে চামড়ার মোজা পায়ে পরা ছিল সে চামড়ার মোজাটা সেটা খুললে পরে একটা পাত্রের মতো, গ্লাসের মতো হয়ে যায়, ওই চামড়ার মোজাটা খুলে গায়ের ওড়না দিয়া সেটাকে বাঁধলো, এবং গভীর কুয়া যেখানে এই কুকুর পৌঁছতে পারে না সেই গভীর কুয়ার মধ্যে এটাকে ফেললো, এই চামড়ার মোজাকে ফেললো, সেখান থেকে পানি ভরে গেলে সে টাইনে তুলে তখন কুকুরটাকে পানি পান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলার যখন ইন্তেকাল হয়েছে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন এত জঘন্য পাপের বদভ্যাস তোমার ছিল যে জাহান্নাম ছাড়া তোমার উপায় ছিল না, কিন্তু আমার এক মাখলুক এই কুকুরকে তুমি মহব্বত করছো, তার খেদমত করছো, তার উপকার করছো, পিপাসার সময়ে তার পিপাসা নিবারণের ব্যবস্থা করছো, এইটুকু আমল আমার কাছে এত পছন্দ লাগছে, এইটুকুর কারণে তোমাকে মাফ করে যাও তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, এজন্য মাখলুকের সঙ্গে ভালো ব্যবহার করা চাই, আল্লাহর বান্দা বান্দীদের সঙ্গে ভালো ব্যবহার করা চাই, নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা চাই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা চাই, সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করা চাই, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা চাই, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা চাই। আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এক সাহাবি রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট বললেন যে ইয়া রসুল্লাহ আমাদের মহল্লাতে এক মহিলা আছে খুব দিনদার, খুব দিনদার, খুব নামাজি, এছাড়া কত যে নফল নামাজ সে পড়ে, কত রোজা নফল রোজা রাখে, কত নফল দান সৎকাজে সে করতে থাকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই মহিলার মুখটা ভালো না, মুখের ব্যবহার খারাপ, একটু পানি খাও, কি করেন ভাই আপনি, ছবি তো তোলেন না আবার, সাবাস, ঠিক আছে, যা গেল ভয় পাই ভাই, যেখানে মাহফিল করতে যায় খালি মানুষের ছবি তুলে, এজন্য আমরা পেরেশান থাকি। কি বলতেছিলেন মনোর ভিক্ষ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের সবার মনে আছে। তো এই সাহাবি এই কথা বললেন আল্লাহর রসুলকে যে মহিলা খুব দিনদার, খুব নামাজি, খুব রোজা, খুব দান সৎকা, এত নেক আমলে ভরপুর তার জীবন, কিন্তু ইয়া রসুল্লাহ মুখটা তার ভালো না, মুখের ব্যবহারে মানুষ খুব কষ্ট পায়। আহ, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী, এই সে জাহান্নামে যাবে, হাজারো নেক আমল, হাজারো নামাজ, হাজারো রোজা, হ্যাঁ, এত হাজারো দান সৎকা খেরাত, এত নেক আমল সত্ত্বেও সে জাহান্নামে যাবে। অনেক মানুষ আমাদের মধ্যে এই ধোকার মধ্যে থাকে, আমি জীবনে নামাজ ছাড়ি নাই, আমি জীবনে রোজা ছাড়ি নাই, এজন্য আমি সোজা জান্নাতে যাব। আরে ভাই, যদি এটাও খেয়াল করা চাই আমার ব্যবহার ভালো কিনা, আমার চরিত্র ভালো কিনা, আমার অন্তরটা ভালো কিনা, কি কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কারো অন্তরে সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলী, ইমাম শাহ ওলিউল্লাহ দেলবী রহমতুল্লাহ আলীর পিতা, তিনিও বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ ছিলেন। মসজিদে আজান হয়েছে, নামাজের সময় হয়ে গেছে, এই বুজুর্গ ঘর থেকে বের হয়েছেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। রাস্তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো একটা জায়গা কাদা আর কাদা, ওই জায়গাটার মধ্যে একটা সাইড একটুখানি শুকনা আছে, এদিক দিয়ে পার হওয়া যাবে, ওইদিকে যাওয়া যাবে। কিন্তু ঠিক যেই জায়গাটা দিয়ে উনি ওইদিকে পার হবেন মসজিদের দিকে, ওই জায়গাটার মধ্যে বিপরীত দিক থেকে একটা কুত্তা আসছে। একটা কুত্তা এসে ওখানে একদম মুখোমুখি হয়ে দাঁড়ায় গেছে। এই বুজুর্গ ওইদিকে যাইতে পারতেছেন না, কুত্তা রাস্তা দেয় না, আর এই বুজুর্গ ওখানে দাঁড়ায় আছেন, এই জন্য কুত্তা এদিকেও যাইতে পারতেছে না, দুজনে দুজনের কাছে কারণে আটকা পড়ে গেছেন। তো ওই বুজুর্গ তখন মনে মনে ভাবলেন যে কুত্তা তোর তো নামাজ ফরজ না, জামাতও ধরা লাগবে না, আমার তো নামাজও ফরজ জামাতও ধরা লাগবে, তা আমার জন্য রাস্তাটা ছাড়তে ছাড়লি না, মনে মনে খেয়াল করছেন উনি। এমন সময় ওই কুত্তার আল্লাপাক জবান খুলে দিয়েছেন, কুত্তা তখন বলতে শুরু করলো, আব্দুর রহিম নিজেকে কি আমি কুকুর থেকে উত্তম মনে করো? আল্লাহর ওলি হওয়ার আর জান্নাতি হওয়ার এটাই কি রাস্তা যে কুকুর থেকে নিজেকে তুমি বড় মনে করবে, উত্তম মনে করবে? শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি রাস্তা ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বুজুর্গ আরেকদিন এক ঘটনা লিখছেন। জুনায়েদ বাগদাদি বিখ্যাত বুজুর্গ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, বহুত বড় আলেমে দীন ছিলেন। হযরত জুনায়েদ বাগদাদি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে এক বুড়ি দোকান করে, মাল টাল বেচে, বুড়ি মানুষ। তো জুনায়েদ বাগদাদির সঙ্গে মুড়িদের বিরাট কাফেলা। হঠাৎ ওই বুড়ি দোকান থেকে ডাক দিয়া বললেন যে এই জুনায়েদ, আমি একটা কথা জিজ্ঞাসা করি, দেখো ওই যে আমার ছাগল দাড়িওয়ালা তোমার মুখেও দাড়ি আছে, জুনায়েদ বলো তো যে আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? কি কথা বুঝেন নাই? তো এখন হযরত জুনায়েদ বাগদাদি কি বলবেন? ওইদিক দিয়ে মুরিদরা সব ক্ষিপ্ত হয়ে গেছে, গোসান্বিত হয়ে গেছে। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, রাগারাগি করো না, তোমরা থামো, হ্যাঁ এখানে রাগ করার জায়গা না, কাল কিয়ামতে আল্লাহ পাক যখন মাফ করে দিবেন তখন মনে করবে আমি বড়, এর আগে কেউ বড় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যার জন্য ক্ষমার ফয়সালা হবে, জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে, সে বড়, এর আগে কেউ নিজেকে বড় মনে করার কোন সুযোগ নেই। তোমরা থামো, ওই বুড়ির সঙ্গে আমি কথা বলি। তো হযরত জুনায়েদ বাগদাদি বললেন যে বুড়িমা, আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু কয়েকদিন পরে দিই। বললো হ্যাঁ ঠিক আছে পরে দিও, কোন অসুবিধা নেই। জুনায়েদ বাগদাদি চলে গেলেন। কিছুদিনের মধ্যে ওনার এটা মনের মধ্যে ডাক দিল যে আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় কাছে, আমি আর বেশি দিন বাঁচব না, মৃত্যুর নির্ধারিত টাইম তো কেউ জানে না, বলতে পারে না কেউ যে আমার অমুক দিন অমুক সময় মৃত্যু হবে, কিন্তু আল্লাহ পাক কোন বান্দার অন্তরে এরকম ঢেলে দেন, জলদি তৈয়ার হওয়া, তোর সময় বাকি নেই বেশি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহের অন্তরের মধ্যে এরকম আওয়াজ অনুভব হলো, আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় একদম নিকটবর্তী। উনি মুরিদদেরকে নসিহত করলেন, ওসিয়ত করলেন যে দেখো আমার মৃত্যু হলে যখন গোসল দিয়ে আমার কাফন পরায়া জানাজা পড়ে আমাকে দাফন করতে নিয়ে যাবা, তখন ওই বুড়ি মার দোকানের সামনে দিয়ে নিয়ে যাবে। তো মৃত্যুর পরে ওনার জানাজা যখন পড়া হলো, এখন দাফন করার জন্য নেওয়া হবে, ওই সময় বুড়ির দোকানের সামনে দিয়া জুনায়েদ বাগদাদির লাশ নিয়ে যাওয়া হইতেছে, কাফন পরা লাশ। ওই বুড়ির দোকানের সামনে পর্যন্ত যখন এই জুনায়েদ বাগদাদির লাশ পৌঁছলো, হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভীর মতো মানুষ এই ঘটনা লিখছেন যে ওইখানে যাওয়ার সাথে সাথে জুনায়েদ বাগদাদির মাথা আল্লাহর কুদরতে এইভাবে হঠাৎ করে মাথাটা উঁচু হয়ে গেছে, এবং জুনায়েদ বাগদাদি ওই বুড়ির প্রতি লক্ষ্য করে বললেন, বুড়িমা তোমার ছাগলের দাড়ির চেয়ে আমি জুনায়েদের দাড়ির দাম বেশি, কারণ আল্লাহ পাক আমাকে ঈমানের সাথে মৃত্যুদান করছেন। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইয়ের জন্য সব মানুষ দোয়া করতে থাকা চায়, আল্লাহ আমাকে ঈমানের সাথে আমার মৃত্যু মঞ্জুর করেন, আল্লাহ আমার ঈমানের সাথে আমার মৃত্যু মঞ্জুর করেন। লাখ আমল সত্য, লাখ ইবাদত সত্য, মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে যাইতে না পারা গেল সব গেল, কোনো কিছুই আর নাই, সব বরবাদ, সব বরবাদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আদমি ও দাদাই বাজাম মুসলমা কর দায়ী আয় খুদা কুরবা সওয়াম এহসা বর এহসা কর দায়ী। হ্যাঁ এক বুজুর্গ বলেন, হে আল্লাহ আপনি আমাকে মানুষ বানাইছেন, এরপরে আপনি মুসলমান বানাইছেন, আল্লাহ এত বড় মেহরবানি আপনি করছেন, মেহরবানির উপর মেহরবানি, আপনি চাইলে জঙ্গলের পশু আমাকে বানাইতে পারতেন, আপনি চাইলে ইহুদি খ্রিস্টানের ঘরে, অগ্নি পূজকের ঘরে, মূর্তি পূজকের ঘরে আপনি আমাকে পাঠাইতে পারতেন, না জানি ফের আমার কি অবস্থা হইতো, আমি ঈমান আনতে পারতাম কিনা, আমি মুসলমান মুসলমান হইতে পারতাম কিনা, কিন্তু হে আল্লাহ আপনার মেহরবানি মেহরবানি, আপনি আমাকে পশু না বানাইয়া মানুষ বানাইছেন, আদমের সন্তান বানাইছেন, আবার আপনি আমাকে হে আল্লাহ মুসলমান বানাইছেন, আপনার দয়া আর আপনার মেহরবানি, ইমানের সাথে আপনি আমাকে জিন্দেগি দেন, ইমানের সাথে আপনি আমার মৃত্যু মঞ্জুর করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। মুফতি সাহেব কি বলতেছিলাম বল, সাতজন তো ছিল, এদিকে আর কোন স্টেশন তো নাই। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহরবানি করেন। হ্যাঁ, তো আমার ভাইরা তো নিজেকে কোশ্চিন কালো বড় মনে করতে নেই, হাজার এলেম হাজার আমল সত্ত্বেও কোশ্চিন কালো নিজেকে বড় মনে করতে নেই, পাইকারি ভাবে এজমালি ভাবে এটা মনে করা চাই সারা দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট। কেন আমি জানি তো না যে আমার জাহান্নাম থেকে মুক্তি হবে কিনা, আমার জন্য জান্নাতের ফয়সালা হবে কিনা। আর যত মানুষ এই পৃথিবীতে আছে মুসলমানরা, যারা ভালো তো তারা জান্নাতি, আর যাদের কোনো গুণা আছে আল্লাহর কাছে কোন সময় মাপ চায় মাপ পাওয়া যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু আমার এক একটা দোষের জন্য আল্লাহ যদি ধরেন, আমার তো বাঁচার কোনো উপায় নেই। এই তুই এই দোষ করলি কেন, এই অন্যায় করলি কেন, অমুকরে গালি দিলি কেন, অমুক নারীর প্রতি নজর করলি কেন, কি কথা বুঝেন নাই? যে কোনো একটা অন্যায়ের জন্য ধরলে তাহলে তো আমার কোনো মুক্তির উপায় নেই, আল্লাহ না মাফ করলে, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বুজুর্গ ছিলেন মুহিউদ্দিনা মাওলানা সাহেব রৌলক সাহেব রহমতুল্লাহ, তিনি বলতেন, আমার হয় মুসলমান ভয় করো, জীবনে কত অন্যায় কাজ করে ফেলছ, একটা মাত্র কবিরা গুনা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। আল্লাহ আমাদের সব গুনাহ থেকে তওবা করার তৌফিক দেন। যে বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক বেগুনা বান্দার মর্তবা তাকে নসিব করে দেন। আত্তায়েবু মিনা যামবি কামান লা যামবালা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আল্লাহর নিকট কান্নাকাটি করতে থাকি, যেই বান্দা আল্লাহর ভয়ে কান্দে আর ও চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। চোখের পানি এত দামি এত মূল্যবান। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে একটা একটা শ্রেণী হল রজুলুন দাতুম রাতুন জাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সুন্দরী নারী, কোন সুন্দরী নারী তাকে ডাকছিল গুনার কাজ করার জন্য, কিন্তু সে বান্দা বলল যে আল্লাহ তো দেখতেছেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আল্লাহর ভয়ে সে বান্দা কাঁপতেছিল, এই কারণে সে নারীর সঙ্গে পাপের সুযোগ লাভ সত্ত্বেও সে গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই। এইরকম বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরো সে সহায়তা দান করবেন। ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই বান্দা যে গোপনে কাঁদছিল আল্লাহর সামনে, কিন্তু দুনিয়ার কেউ জানে না, কোনো সাক্ষী নেই এক আল্লাহ ছাড়া, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম আল্লাহর জন্য গোপনে যে কাঁদছিল, চোখ থেকে অশ্রু ঝরছিল, এই বান্দাকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। ওরাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তাআলামা শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই বান্দা যে গোপনে দান করছিল এতটা গোপনে ডান হাত দিয়ে কি দিছিল বাম হাতেও টের পায় নাই, এই বান্দাকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। আল্লাহ পাক এই জিন্দেগির কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, সেহাতাকে কাবলা সকামিক ও স্বভাবকে কাবলা হরামিক ও গিনাকে কাবলা ফরজিক ও হায় ফরাগে কাবলা শুকলিক ও হায়াতকে কাবলা মৌতিক। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন, পাঁচ জিনিসের মিয়া তুমি কদর করো, পাঁচ জিনিসের আগে স্বাস্থ্যের কদর করো, বুড়া হওয়ার আগে যৌবনের স্বাস্থ্যের কদর করো, অসুস্থ হওয়ার আগে যৌবনের কদর করো, বুড়া হওয়ার আগে কদর কেমনে করবে, ভালো স্বাস্থ্য দিয়ে আল্লাহর বন্দিগি করো, যৌবন দিয়ে আল্লাহকে খুশি করে দাও, এবং তোমার ধন সম্পদের কদর করো অভাবে পড়ার আগে। ধন সম্পদের কদর কি, এই ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করো, হালালভাবে খাও, হালালভাবে ইনকাম করো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করো, এইভাবেই ধন সম্পদের কদর করো, আল্লাহকে রাজি করো, এই ধন সম্পদকে তুমি জান্নাত খরিদ করে নিয়ে যাও। এবং ফারাগ কাবলা শগলি, তোমার অবসর সময়গুলোর কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে। বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, এক একটা জিকির কত দামি, তাফসিরে দুররে মনসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুত রহমতুল্লাহ লিখছেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসের উপর দিয়ে যাইতেছিলেন, সিংহাসনে বাতাসের উপর দিয়ে উড়ে যেতেছিলেন, তো এক মুসলমান জমিন থেকে দৃশ্য দেখে তখন বলছে, সুবহানাল্লাহ মা দাউদ ইয়া আলু দাউদ, সুবহানাল্লাহ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমানকে কি মর্তবা দান করছেন, হ্যাঁ না, কি ক্ষমতা দান করছেন, কথা বুঝেন নাই ভাইয়েরা? আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন লোকটাকে ডেকে নিয়ে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে ওই সাধারণ মুসলমান ওখানে গিয়ে হাজির হলে তখন হযরত সুলাইমান বললেন যে তুমি কি বলছিলা? বলে হুজুর আমি কি বলছি? পুরা ঘটনা তাফসিরে দুররে মানসুরে নেই, কিছু অংশ আছে, একটা রেবায়ত আছে সেটা শোনাবো। তো হযরত ওই লোকটা বলল যে হুজুর আপনার এই ইজ্জত আর ক্ষমতা দেখা আমি বলছি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফযালু মিম্মা উতিয়া আলু দাউদ। তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো আল্লাহ খুশি হয়ে গেছেন, এই রকম একবারের সুবহানাল্লাহ আমি সুলাইমানের রাজ্য রাজত্ব আর সমস্ত ক্ষমতার চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবা, জান্নাতের ভিতরে তোমাদের জন্য বাগবাগান তৈরি হইতে থাকবে। এক হাদিসের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতে দুই শ্রেণীর চেহারা হবে, এক শ্রেণীর চেহারা হলো অন্ধকারে আচ্ছন্ন, এগুলো সব জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজুহ ইয়াউমাইযি মুসফিরা, তাদের চেহারা নূরে উজ্জ্বল হবে, এরা সব জান্নাতি মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা আমরা কি পারবো না প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জন্য আসান করে দেন জান্নাতের রাস্তাকে। আমার প্রিয় বন্ধুরা, জিন্দগি আমলের জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে শুধু আমল আর আমলের সময়, হিসাব কিতাবের সময় এখন না, কালকে আমাদের শুধু হিসাব কিতাব আমলের সময় তখন নাই। আমার ভাইরা আমল করতে থাকি, ইবাদত করতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, জিন্দগিকে কাজে লাগাইতে থাকি। এক আয়াতে পাকে মহান রব্বুল আলামিন বলছেন হে বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, জিন্দগি দান করলাম, ফের তোমাদের মৃত্যু আসবে, আমি তোমাদেরকে জীবনটা দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কারা আমি আল্লাহকে খুশি করার মতো সুন্দর আমলই জিন্দগি বানায়, গুনাহ থেকে বাঁচে। হ্যাঁ, আওরাওয়ান মাহারিবিল্লাহ আসরাও ইলা তাওয়াতিল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগির দিকে দৌড়ায় এবং গুনাহ থেকে সে দূরে থাকে। হ্যাঁ, আল্লাহ পাক সেরকম জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহ বাউজা মা সাকা কাফিরা মিনহা সারওয়া। হে মুসলমান, হে মানুষ, তোমরা এটা বুঝো এই দুনিয়ার দাম আল্লাহ পাকের নজরে একটা মশার পর বরাবর যদি হইতো তো কোন কাফের মোশরিককে আল্লাহ পাক এক ঢোক পানিও পান করতে দিতেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এখানে একটা দ্বীনি মাদ্রাসা, আমার ভাইরা মাদ্রাসার সঙ্গে ওলামায় দ্বীনের সঙ্গে জুড়ে থাকি, মহব্বত করে নিজের সন্তানদেরকে কোরআনে পাক পড়ানোর জন্য চেষ্টা করি, আলেমে দ্বীন বানানোর জন্য চেষ্টা করি। যে তালবেলে মাদ্রাসাতে পড়তে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের ফজিলত আলোচনা বয়ান করতে গিয়া বলছেন যে যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য রাস্তায় চলে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত তার রাস্তা সুগম করে দেন, সহজ করে দেন, আসান করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইনাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম, কোরআন হাদিসের ইলম যারা অর্জন করে তাদেরকে দেখলে ফেরেশতারা এত খুশি হন যে নূরের পর তারা বিছিয়ে দেন, সে তাদের প্রতি সম্মানের কারণে, এত বড় ফজিলত এবং মর্তবা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারা, শ্রেষ্ঠ তারা যা কোরআনের ইলম শিক্ষা দেন এবং কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা দান করেন, তারা তোমাদের মধ্যে সবচেয়ে বড়। এজন্য নিজের সন্তানদেরকে হাফেজ কারি আলেম বানানোর জন্য চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে তৌফিক দান করেন। তো আমাদের কাজ হলো যে বন্দিগিওয়ালা জিন্দিগি বানানো, আর এক বিষয় হলো গুনাহ থেকে দূরে থাকা। সেটা বন্দিগির জীবনের সবচেয়ে বড় বিষয়, গুনাহ থেকে মুক্ত থাকি, গুনাহ থেকে দূরে থাকি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর মতো এত বড় আলেমী দিন এবং বিগত শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলতেন, আমার ভাই মুসলমান, তুমি যে এক একটা গুনাহ থেকে দূরে থাকো, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ এরশাক আওয়াবিনের চেয়েও বেশি দামি। এক একটা গুনাহ থেকে বাঁচা, এজন্য আমল বেশি করতে না পারি, কমপক্ষে ভাই ফরজ কাজগুলো করি, ওয়াজিব কাজগুলো করি, আর এক একটা গুনাহ থেকে দূরে থাকি। যেই বন্দা গুনাহ থেকে দূরে থাকে সেই বন্দাকে আল্লাহপাক ওলির মর্তবা দিয়ে দেন। কোরআন হাদিসের দ্বারা এটা প্রমাণিত। আল্লাহপাক গুনাহ ত্যাগ করার আমাদের সকলকে তৌফিক দান করে, গুনাহ থেকে বাঁচি। আর যাদের গুনাহ ভুল ত্রুটি হয়ে গেছে জীবনে, তো তারা আমরা তওবা তিল্লা করি, আল্লাহপাকের কাছে কান্নাকাটি করি, এবং আল্লাহপাকের নিকটে কান্নাকাটি করতে না পারলে তখন কান্নার ভান করি। কান্নে যেরকম জান্নাতের রাস্তা খুলে, কান্নার ভান করলেও জান্নাতের রাস্তা খুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবকু ফাইনলাম তাবকু ফাতাবাকাও। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আয় খুশা চশমে কে আ গিরিয়া নেউজ, আয় হুমায়ু দিল কে আ গিরিয়া নেউজ। ওই চক্ষু কত দামি যে চক্ষু আল্লাহর জন্য কান্দে, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। আমার ভাইরা, এইরকম কান্নাকাটি করার মতো তৌফিক পাওয়া আর অন্তরে মহব্বতের আগুন হাসিল করার জন্য আল্লাহর উলিদের সঙ্গে উঠা বসা করা চাই। দুআ কি খাসিয়ত, ওয়েস কি খাসিয়ত, এ খানা বখানা হয়, এ সিনা বসিনা হয়। এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে পাশের ঘরে আগুন লাগে। যেই অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে তার সঙ্গে উঠা বসা করলে আপনার আমার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করবে। এক বুজুর্গ ছিলেন, যিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন, শাহ আব্দুল গনি ফুল করে রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কাপড়ে ওয়ালে সে কাপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে গেলে পেয়ারা পাওয়া যায়, কাপড়ের দোকান ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, আর খাঁটি আল্লাহর উলির সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহর উলিদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। কি হয় তোমাদের পাগড়ি, জলদি করো, এদেরকে নিয়ে আসো না। আমার কি ঘোষণা করবে, 13 জনকে নিয়ে আসো, পাগড়ি পরায় দেব। কয়জন হাফেজ আছে? 13 জন কোরআন কারিমের হাফেজ হয়ে গেছে মাশাআল্লাহ। 13 জন হাফেজ মানে কি, এদের সিনাতে 30 পারা কোরআন। কি আশ্চর্য মর্যাদা আল্লাহ পাক দান করছে, এদের সিনার মধ্যে 30 পারা কোরআন। ছোট্ট এক ছেলে 9 থেকে 10 বছর বয়স হবে, হাফেজ হয়েছে, তা আমার সঙ্গে দেখা করতে আসে। আমি কি, তুমি কি হাফেজ? হাসে। তাহলে তুই কোরআন শরীফ মুখস্থ করছো 30 পারা? মাথা নাড়ে জি। আমি বললাম, কোরআন শরীফ 30 পারা তোমার কোন জায়গায়? এক কথা কয় না। পরে আমি বললাম, বলো তোমার 30 পারা কোন জায়গায়? পরে বললাম, এই মাথার এখানে, মাথার মধ্যে। আমার হাত দিয়ে বলে যে, না আমি তো কোন জায়গায়। পরে ওর সিনাতে ইশারা করে দেখায় যে এইখানে 30 পারা কোরআন যে সিনাতে, আল্লাহ আল্লাহ, তার মর্যাদা কত বড় ভাইরা। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার এই পৃথিবী, এই পৃথিবীতে কোন ধর্মের ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করে দেখাইতে পারে নাই। কোন ধর্মের মানুষ নিজের ধর্মগ্রন্থ মুখস্থ করে দেখাইতে পারে না। একমাত্র এই পৃথিবীতে এই মুসলমানদের মধ্যে আল্লাহ পাকের 30 পারা কোরআন মুখস্থ করার এই মস্ত বড় সম্পদ এবং কুদরত আল্লাহ পাক দেখাই দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা ইসলামের সত্যতার এক শ্রেষ্ঠ প্রমাণ। আসো ভাই, এদেরকে পাগি পাগি পরো। আস্তে আস্তে পরে সব গরম হয়ে গেছে, তাই না? ভাই তোমরা কোথায়? পাগি পড়বা যায় মাহুদ পাগি ভাই, তো ভাই আমার মাথার কুচ তোমাদের পাগি বান্দার লোক আছে, তুমি পারো পাগি বাঁধতে? আসো ভাই, একই কোন আছে, জলদি জলদি এদের পাগড়ি দিয়ে দোয়া হয়ে দেবেন। আচ্ছা
আরো মাওলানা তো পারো
তারা সব গেল না
বাড়ি দ্বারা খুঁজে দিলেন খুলতে হবে কি
আল্লাহ সকলকে কবুল করে বড় আলম দিন বড় আল্লাহ ভালো বন্ধু আর আছে ভালো করে ভালো করে বন্ধু নয় এরকম বন্ধ যে খুলে পড়ে যায় এরকম বান্ধা দেওয়ার ফায়দা কি ভালো করে বন্ধ খুলে ওরা বান্ধে তো ভালো করে এই হুজুর ধরো কত মজবুত বাঁধছে আর ওদের বান্ধব ঢিলা ঢালা বাঁধতেই জানো না তো বাঁধতে আসছে কি জন্য হ্যাঁ যে বাঁধতে জানে এরকম লোকের দাও তুমি বাঁধতে জানো মামা তুমি বাঁধবে বাঁধতে জানো না খালি ঠেলে আর সবগুলোর ঢিলে দাও দেখো এর কষা আচ্ছা মানতে জানে এর দিলে না কি জন্য তো কাম তো হলো ভালো করে বান্ধ দেখো মশাল্লাহ খাবার যে বানতে জানে তারে লাগো যে জানো না তারা আসো কি জন্য এই লাঠিটা সরাও না এখান থেকে আমি তোমাদের পক্ষে কাজ করি দেখো এই কত সুন্দর করে মানছে হ্যাঁ তোমরা সবগুলো এমনি উলুল ঝুলুল লাগে আগামী যেগুলো খেয়াল রাখো বাকি মানতে হলে বান্দার লোক পাশে রাখো তোমারও পাবলি আমি বানতেই পারি আমার জন্য আমি বানতে পারি আর একজন আছে হয়ে গেছে স্যার এখন কি করা হয়ে গেছে মাশাআল্লাহ 13 জনের মাথায় পাগড়ি দেওয়া হয়ে গেছে দোয়া করেন আল্লাহ এদের সকলকে বড় বড় আলেমী দিন বহুত বড় ওই আল্লাহ হিসাবে কবুল করেন আপনারা অনেক কষ্ট করছেন শীতের মধ্যে আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতে বড় মর্যাদা দান করেন এখন সকলে দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وأنت خير الراحمين আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদের নাজাত দান করেন নেক কার দিন দার আল্লাহ আমাদেরকে বানান সমস্ত গুনাহ থেকে হিম্মত ও তৌফিক দান করেন, নফসের ধোকা থেকে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ মেহরবান মালিক, পুরা জিন্দগি আপনার বন্দিগিওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার নেশা পিপাসা আপনি আমাদের নসিব করেন। মেহরবান মালিক, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খেত খামারে বরকত দান করেন, পুকুরের ভিতরে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়াব করে দেন, এই মজলিসকে মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, কেয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আয় আল্লাহ মাদ্রাসার দিন দিন আরো উন্নতি অগ্রগতি আপনি নসিব করে দেন। আয় আল্লাহ মেহরবান মালিক, এই মাহফিলের যারা ইন্তজামকারী, মাদ্রাসার যারা ব্যবস্থাকারী, আয় আল্লাহ এবং এতে যারা সহায়তাকারী সকলকে কবুল করেন। এই মাদ্রাসার আশপাশে যে প্রতিবেশীরা বসবাস করেন তাদের সকলের ঘরে ঘরে নূর নাজিল করেন, বেসবার রহমত বরকত নাজিল করেন, আমাদের সকলের জিন্দগিতে রহমত দান করেন, বরকত দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। ওলামায়ে দিন আউলিয়া কেরামকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন। আলিমদের সঙ্গে আউলিয়া কেরামের সঙ্গে জুড়ে থাকার তৌফিক আমাদের দান করেন। কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, গুমরাহি থেকে, সব রকমের নাফরমানি থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, ঈমানের সাথে জিন্দগি দেন। দুনিয়ার থেকে যখন উঠাবেন ঈমানের সাথে আপনি উঠায়েন। আয় আল্লাহ আমাদের আপনজন, প্রিয়জনরা, আমাদের বন্ধু বান্ধব যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন। আয় আল্লাহ আমাদের তাম দোয়া মোনাজাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। কে বিষয়ে ভিডিও করতেছে? এবার কে ভিডিও করতেছিল? এই যে ভিডিও করছো আল্লাহর ওয়াস্তে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য, এটা ভিডিও ডিলিট করে দাও। যে ভিডিও করছো তুমি আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য, আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যে কোনো বালা মুসিবত থেকে বাঁচার জন্য এখনই ডিলিট করো। তুমি বড় সীমা লঙ্ঘন করে যে ভিডিও করছো। কে ভিডিও করছো এটা জলদি বন্ধ করো, এটা ডিলিট করে দাও।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69 80 18 69,
01715 80 18 69, বলো ভাই 01715 80 18 69, অনেক সোজা তো ভাই মাসাল, অনেক সোজা করে দিচ্ছে।